দিলীপ দিব্য,
গৌরকান্তি দাস,
গৌরকান্তি দাস, মুক্তকেশী,
বাবুজি বাস
এবং প্রাবণশী দাস প্রভু, তাদের বাসস্থান এই বিষ্ণুপুরে আজকে আমরা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল প্রভুপাদের শুভ আবির্ভাব তির্ভাব তিথি উৎসব আমরা সাধু সঙ্গ করার সুযোগ পেয়েছি। চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু তারা এসেছিলেন যে দুই ভাগবতের সঙ্গ দান করতে এবং জীবের হৃদয় থেকে অজ্ঞানতা মোচন করতে। শ্রীকৃষ্ণ চৈতন্য আর প্রভু নিত্যানন্দ, যাহার প্রকাশে সর্ব জগৎ আনন্দ, দুই ভাগবতের সঙ্গ করাইয়া সাক্ষাৎকার জীবের হৃদয়ের অজ্ঞানতম কৈল নাশ, এই নিত্যাল গৌরের কাজ। তাই আমরা সুযোগ পেয়েছি নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভুর কৃপায় দুই ভাগবত কে বুঝার চেষ্টা করছি। এক ভাগবত গ্রন্থ শাস্ত্র শ্রীমদ ভাগবত, আর একজন ভাগবত আছেন ব্যক্তি ভাগবত বৈষ্ণব গুরু যিনি জীবন্ত শাস্ত্র। তো সেই জীবন্ত শাস্ত্র ভাগবত রূপে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি আবির্ভূত হয়েছিলেন এই জগতে মাঘি কৃষ্ণ পঞ্চমী তিথিতে 6 ফেব্রুয়ারি ছিল, 1874 খ্রিস্টাব্দ ছিল তখন আবির্ভূত হয়েছিলেন। আর আজকে হচ্ছে তির্ভাব তিথি, আজকে কি তিথি, আজকে হচ্ছে তিনি যখন অপ্রকট হয়েছেন তখন কি তিথি ছিল আজকে, তিনি অপ্রকট হয়েছেন 1973 সালে শুক্রবার 1 জানুয়ারি অপ্রকট হয়েছিলেন।
ঠিক আছে,
তো আজকে তির্ভাব তিথি, তো এই তিথিতে তিনি অপ্রকট লীলা করেছিলেন, শ্রী রাধা গোবিন্দের নিত্য লীলাতে প্রবেশ করেছিলেন, বিভিন্ন সঙ্গ দিয়েছেন, বিভিন্ন উপদেশ দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, যা শিক্ষায় শিক্ষিত হয়ে ইস্কন প্রতিষ্ঠাত আচার্য ছিল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ সমগ্র বিশ্বকে এক অনবদ্য বস্তু যে ভগবত ভক্তি দান করেছেন, মহাপ্রভুর কৃপা বিতরণ করেছেন, সেটাই কেবল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের বিশেষ আশীর্বাদ এবং কৃপা। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উনি মহান বিদগ্ধ পণ্ডিত ভাগবত, মানুষ দেখেই উনি বুঝতে পারতেন। তাই প্রভুপাদ অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছোটবেলায় পড়াশোনার সময় যখন তার সাথে সাক্ষাৎ হয় উল্টোডাঙা গড়ে মঠে, দেখেই বুঝতে পেরেছিলেন যে বিশেষ একজন ব্যক্তি, তার প্রতিভা তিনি তার দূরদৃষ্টিতে দেখেছিলেন। তাই তিনি তাকে পূর্বে সাক্ষাৎকার না হলেও প্রথম সাক্ষাতেই তাকে আদেশ করে দিয়েছিলেন একবারে যে মহাপ্রভু শিক্ষা ভাগবত ধর্ম সমগ্র বিশ্বে প্রচার করতে হবে। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এরকমই ব্যক্তি ছিলেন। তো উনি অনেক শিক্ষা দিয়েছেন, বিশেষ করে প্রচারকে উনি খুব গুরুত্ব দিতেন। মহাপ্রভুর নির্দেশ ছিল, উনি যখন দেখছিলেন আউল বাউলরা বেড়ে যাচ্ছে খুব দুঃখে, তিনি নিজে ভজন করতে শুরু করে দিয়েছিলেন যে এদের সাথে সঙ্গ করা অসৎসঙ্গ, ভক্তির বাধক। তাই উনি নিজে ভজন করতে শুরু করেছিলেন। মহাপ্রভু ষোড় গোস্বামীরা উপস্থিত হয়ে আবির্ভূত হয়ে আদেশ করলেন যে না, এভাবে তোমাকে ভজন করলে হবে না, সর্বত্র আদেশ গীতা ভাগবত শিক্ষা প্রচার করতে হবে। সেজন্য পুনরায় আবার তিনি বলিষ্ঠ ভাবে উৎসাহ নিয়ে আবার প্রচার করলেন। কুশকুরবিহ অনেক গ্রন্থের ভাষ্য দিয়েছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। আর উনি আকুমার ব্রহ্মচারীও ছিলেন, তো খুব বলিষ্ঠ ব্রহ্মচারী, সন্ন্যাস গ্রহণ করেছেন পরবর্তীকালে। যদিও জাগতিক দিকে ওনার অনেক উচ্চ শিক্ষা ছিল, সিদ্ধান্ত সরস্বতী উপাধি তিনি পেয়েছেন দিল্লি থেকে, বোর্ড থেকে তত উপাধি পেয়েছেন, শিক্ষাগত যোগ্যতা প্রচুর ছিল। ছোটবেলা থেকে ভক্তি বিনোদ ঠাকুরের সঙ্গে অনেক সান্নিধ্য পেয়েছেন, অনেক উপদেশাবলীও লাভ করেছেন। যখন গুরু পিতার আদেশে গৌরকৃষ্ণদাস বাবাজীর কাছে দীক্ষা নেওয়ার জন্য বলেন ভক্তি বিনোদ ঠাকুর, যে ভাগবত পরম বৈরাগ্য মূর্তি গৌরকিশোরদাস বাবাজি কাছ থেকে দীক্ষা গ্রহণ করো, তখন উনি তার কাছে দীক্ষা প্রার্থনা করেছিলেন, কিন্তু গৌরকিশোরদাস বাবাজি নারাজ হয়েছিলেন। বলে আমাকে মহাপ্রভুকে জিজ্ঞাসা করতে হবে তোমাকে দীক্ষা দিতে গেলে। তারপরে আবার যখন দ্বিতীয়বার গেছেন বলছে আমি মহাপ্রভুকে জিজ্ঞাসা করতে ভুলে গেছি। তৃতীয়বার যখন গেছেন বলছে মহাপ্রভু বললেন পণ্ডিত কুলীন বিদ্যায় যারা পারদর্শী তাদেরকে দীক্ষা দিতে নিষেধ করে দিয়েছেন। ভক্তিধান সকল পণ্ডিত ছিলেন তো শিক্ষাগত, তো এরকম আমাকে নিষেধ করে দিয়েছেন মহাপ্রভু। তখন ভক্তি সিদ্ধান্ত ঠাকুর বললেন যে আপনি কপট চূড়ামণি, ভগবান শ্রীকৃষ্ণের শিষ্য, তার শুদ্ধ ভক্ত, তাই আমাকে বঞ্চনা করতে চাইছেন, তা আমিও ঠিক আপনার থেকে দীক্ষা না নিয়েও ছাড়ব না। এরকম তাই পরবর্তীকালে গৌরকৃষ্ণদাসবাবুজি বুঝতে পেরেছিলেন যে এটাই হচ্ছে ধৈর্য। গুরুদেব পরীক্ষা করেন যে সত্যিকারে আমরা যে গুরুকে আসক্ত হই তাকে আর কখনো ত্যাগ করতে নেই, সেখানে আসক্তিটাকে রাখতে হয়, পরিবর্তন করতে হয়। সৎগুরু পেলে, অসৎগুরু হলে তো অবশ্যই শাস্ত্রে বলা আছে অবৈষ্ণব উপদেশ মন্ত্রেণ নিরয়ং ব্রজেত পুনশ্চ বিধি নাম অস্তি সদ্গুরু বৈষ্ণবাদ গ্রাহে। সদ বৈষ্ণব গুরু থেকে আবার পবিত্র হতে দীক্ষা গ্রহণ করতে শাস্ত্রে বলা হয়েছে। কিন্তু যখন জানা যায়নি মহান আচার্য বৈষ্ণব গুরু পরম্পরা সূত্রে আছেন কখনো, তাদেরকে যখনই আসক্ত হয়ে যায় প্রথমে যে ইনি আমার গুরু, তার তো শিক্ষা গ্রহণ করে আমার উন্নয়ন হচ্ছে, ব্যাস আর কোনো পরিবর্তন। প্রভুপাদ তার লেকচার বলছেন আমাদের ভক্তি সিদ্ধান্ত অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বয়ং প্রভুপাদ, উনি 1922 সালে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সাথে যুবক অবস্থায় কলেজে পড়ার সময় সাক্ষাৎ হয়েছিল, সেখানে উপদেশ পেয়েছিলেন, আর সেইখানেই উনি স্থির করে দিয়েছিলেন যে ইনি আমার গুরু। কিন্তু দীক্ষা পেলেন 1932 সালে, তাহলে কত বছর পরে। তো প্রভুপাদ বলছেন আমি ওই দিনই গুরু বরণ করে নিয়েছি, কিন্তু দীক্ষা হয়তো পরে হয়েছে, তো সেটাই গুরু গ্রহণের পন্থা, আর কখনো পরিবর্তন করতে নেই। তো যেমন পরীক্ষা করেন অনেক সময়, তাই এখানে দেখা যাচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদও কোন তিনি গুরুদেব নিষেধ করছেন না আমি দীক্ষা পারি না, অত কিছু বললেন শিক্ষিতদের পণ্ডিতদের দীক্ষা আমি দিই না, মহাপ্রভু নিষেধ করছেন, তবুও তাকে তিনি গুরুরূপে বরণ করে নিয়েছেন। আমাদের শ্রী গুরু মহারাজ জয়প্রকাশ স্বামী গুরুদেব তিনি তার একটা প্রবচন বলেছেন দীক্ষা মানে গুরুতে আসক্তি, এটা আমার খুব ভালো লেগেছে। দীক্ষা হয়নি ফর্মালিটি একটু মন্ত্রণ হয়নি, কিন্তু গুরুর শিক্ষার প্রতি আসক্তি আছে, গুরু শত বাধা গঞ্জনা লাঞ্ছনা আসলেও যে একবার বরণ করে নিয়েছে আর আসক্তি, গুরুদেব দীক্ষা দেননি তবুও সে ছাড়ে না, ধরেই আছে। অনেকে অনেক কিছু বলবে এখানে দেরি হচ্ছে চলে আসে, তবু ছাড়বে না। অনেক গড়ে মঠের ভক্ত বা ইস্কনে অনেক গুরু শিষ্য আছে বলে এত সময় লাগবে কেন বা এখানে চলে আসো, কিন্তু যখনই আমরা আসক্ত হয়ে যাব কোন গুরুর প্রতি, আশ্রয় নিয়ে নিব, বরণ করে নিব, প্রথম দর্শনে তাকে যদি বরণ করে নেই আর কখনো ত্যাগ করতে নেই, ওইখানে মনোনিবেশ করে তার শিক্ষা আদর্শে অনুপ্রাণিত হওয়া আমাদের কর্তব্য। অনেক পরীক্ষা করলেও অনেক লোকের দ্বারাও গুরুদেব পরীক্ষা করতে পারেন, হ্যাঁ কি না? যেমন গোরক্ষনাথ নিজেই পরীক্ষা করছেন, নারদ মুনি যেমন ধ্রুব মহারাজকে পরীক্ষা করছেন, এখন তুমি বাচ্চা শিশু, এখন যাওয়ার বাড়ি ফিরে যাও, খেলাধুলা করো, এখন তোমার ভগবত আরাধনার সময় নেই, তবু তিনি দৃঢ় বদ্ধ পরিকর হয়ে আছেন যে না, আমি ভগবানের আশ্রয় চাই। তো ভগবানের আশ্রয় পেতে গেলে তো সদ্গুরু দরকার, তাই পুনরায় নারদ মুনি দেখলেন যে দৃঢ় আছে, অটল আছে তার প্রতিজ্ঞা যে ভগবানের সেবা করতে, তাই নারদ মুনি তাকে দীক্ষা প্রদান করেছিলেন, মন্ত্র দিয়েছিলেন। তাই যখন এরকম অটল ভাবে দৃঢ় প্রত্যয় ভাবে গুরুকে আশ্রয় করে তার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, তখন সে অবশ্যই ভগবত পাদ পদ্ম একদিন লাভ করতে পারে, এটাই হচ্ছে আমাদের কর্তব্য। তাই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভু পা এরকমই ছিল, ওনার আবির্ভাব পুরীতেই হয়েছিল, পুরী জেলাতে যখন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন ভক্তি বিনোদ ঠাকুর, তখন ওখানে আবির্ভূত হয়েছিল মাঘী পঞ্চমীতে, এখানে 1874 সালে আবির্ভূত হয়েছিলেন পুরীতে, ওখানে বড়দাণ্ডে যেটা বড় ছাতা নামক মঠ আছে এখন, নারায়ণ ছাতা, তো ওইখানে এখন মাধব মহারাজের মঠ, তো ওইখানে ভক্তি বিনু ঠাকুর থাকতেন, ওইখানে আবির্ভূত হয়েছে। ওনার আবির্ভূত জন্ম তার যে নাড়ি ছিল পৈতার মতোই ছিল, মানে ব্রাহ্মণ পৈতার মতোই জন্ম হচ্ছে, নাড়িটা পৈতার মতোই ছিল জন্মসূত্রে একদম। অনেক লোক ভাবে যে ব্রাহ্মণ হতে হবে, তেমন জন্ম থেকেই ব্রাহ্মণ সূত্রেই দেখা যাচ্ছে নাড়িতে, কেউ হয়তো ব্রাহ্মণ পৈতার নিয়ে ব্রাহ্মণ হচ্ছে সংস্কার করে, কিন্তু জন্ম থেকেই, সেটাই বোঝা যায়। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ তার অনেক অলৌকিক প্রভা রয়েছে, প্রতিভা রয়েছে, উনি অনেক উপদেশ দিয়েছেন, একটু আগে বলছিলাম যে অনেক উপদেশের মধ্যে অনেক সমস্ত উপদেশে খুব গুরুত্বপূর্ণ, তিনি বলছেন যে শত শত বাধা আসবে, শত শত গঞ্জনা মানে অপমান করাবে লোক, তারপরে অনেক লোক আপনার নিন্দা করবে, গঞ্জনা অপবাদ দিবে, তবু বলছে শত শত, আপনি হয়তো করেননি এরকম নিন্দা নন্দ সব আসবে জীবনে, তবু উনি বলছেন শত বাধা শত গঞ্জনা শত বিপদেও কখনো গুরু বৈষ্ণব এবং ভগবানের নাম ত্যাগ করবেন না, কখনো এত দৃঢ় করে থাকবে, তো এটা খুব আমাদেরকে উপলব্ধি করতে হবে। একবার বরিশালে একজন ব্যক্তি, উনি ছিলেন হাইকোর্টের বিচারপতি, কি নাম, চন্দ্র মাধব ঘোষের ভ্রাতুষ্পুত্র, তার নাম ছিল রোহিণী কুমার ঘোষ। তো উনি হরিভজন করতে চিন্তা করছিলেন, সংসার ত্যাগ করে নবদ্বীপে কুলিয়াতে এসেছিলেন, আর ওখানে জানতেন না, ভাবছেন সবাই গুরু, তো এক বাউলের সঙ্গ হয়েছিল, তার থেকে দীক্ষা পেয়েছিলেন এবং শিক্ষা দীক্ষা অনুসারে চলতে থাকছিলেন। কিন্তু একদিন উনি দেখছেন যে সেবাদাসীর ব্যাপার কিছু, ওনার মনে একটু সন্দেহ হয়েছে যে গুরু আবার সেবাদাসী নিয়ে কি সব করছে, এই সব দেখে ওনার খুব ঘৃণা লেগেছে মনে, যে এটা তো ঠিক নেই, এরকম কি ব্যাপার। কেন একদিন উনি ওই রোহিণী বাবু যুগপীঠে এসেছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের কাছে, আর সেখানে শুনলেন ভাগবত কথা, এত অনুপম যে মনোমুগ্ধকর ভাগবত কথা শ্রবণ করে তার চিত্ত বিগলিত হয়ে যায় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কথা, এবং তিনি যখন শুনে সেই গুরুর কাছে ফিরে এলেন কুলিয়ায় নবদ্বীপে, আর সেখানে শুয়ে আছেন রাত্রিবেলা, ফিরে এসে রাত্রে শুয়ে আছেন সেই মঠে, রাত্রিবেলা দেখছেন যে ওই যে বাউল গুরু একটা বাঘ, আর ওই বাউলি সেবাদাসী সে একটা বাঘী, তারা দুইজনই এই রোহিণী বাবুকে স্বপ্নে উনি দেখছেন, তারা খেতে আসছে, আক্রমণ করতে আসছে। তখন উনি বুঝতে পারলেন যে গুরু তো ঠিক নেই তাহলে স্বপ্নে। তার মানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের কৃপা লাভ করে উনি ভক্তিতে এগিয়ে গেছেন, একদম সঙ্গ লাভ করে শ্রবণ করে বুঝে ফেলেছেন। তাই রাত্রিবেলা বুঝতে পারলেন যে গুরু আর এই গুরু সেবাদাসী এ ঠিক নেই, যে বাঘ আর বাঘরি তাকে আক্রমণ করতে আসছে খাওয়ার জন্য। তিনি উনি সেখান থেকে চলে এলেন আর প্রভুপাদের কাছে এসে আবার তিনি কি করলেন না আশ্রয় গ্রহণ করলেন। তখন যদিও ভয় পাচ্ছিলেন, তিনি খুব চিৎকার করে মহাপ্রভুকে ডাকছিলেন, একটু কৃপা পেয়েছিলেন বলে ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের তাই সেই বাঘ রূপে গুরু আর সেবাদাসী বাঘী রূপে আক্রমণ করতে আসছে, তাই ভয়ে তিনি চৈতন্য মহাপ্রভুকে খুব চিৎকার করে ডাকছিলেন আশ্রয়ের জন্য। তারপরে উনি কি করলেন না আবার দেখছেন সঙ্গে সঙ্গে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সেখানে চলে এসছেন স্বপ্নে, এবং সেই দুই বাঘ বাঘরি থেকেই রক্ষা করলেন স্বপ্নে উনি দেখতে পাচ্ছেন। তারপরে উনি এসে সে বাউলকে ত্যাগ করেছেন এবং প্রভুপাদের আশ্রয় নিয়েছেন ভক্তি সিদ্ধান্ত। জয় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ কি তখন গুরু রূপে বরণ করায় গুরুদেবের আশ্রয় থাকা যায়, তখন গুরু স্বপ্নেও এসে উদ্ধার করে দেখা যাচ্ছে, আদেশ করছে যেভাবে চলো করো, সেটাই হচ্ছে। অনেক সময় কেউ গুরু সদ্গুরু বুঝতে পারে না, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার উপদেশে বলছেন যে তখন আমরা বুঝতে পারছি না কে আমার গুরু, তখন ভগবানের কৃপাতে গুরু কৃপা লাভ হয় আর গুরু কৃপাতে ভগবানকে পাওয়া যায়। তখন আমরা বুঝতে পারি না, তখন ভগবানের কাছে আশ্রয় নিতে হয়, প্রার্থনা করতে হয়, আর তখন উনি আমাকে গুরু পাঠিয়ে দেন, স্বপ্নে পাঠিয়ে দেবেন, সেজন্য বিভ্রান্তির কোনো কারণ নেই। আমাদের মায়াপুরে ঈশ্বরে অনেক গুরু আছে, তো আমার কাছে একটা ভক্ত এসেছিল, বহু ভক্ত, তারা বললে প্রভু ঈশ্বর প্রভুপাদ সব শিষ্যদের কাছ থেকে দীক্ষা নিতে ইচ্ছা হচ্ছে, আমার কে গুরু তো বুঝতে পারছি না। তখন আমি বললাম, তখন চিন্তা করতে হবে না, ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের এই বাণী তুমি পালন করো, তোমার কাছেই গুরুদেব স্বয়ং প্রকট হবেন, তাই তোমাকে কারো কথায় বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই, তুমিও নিজে বিভ্রান্ত হয়ে। তো অনেক সময় তারা নিজে স্বপ্নে দেখছে যে সেই গুরুদেব এসছেন, দীক্ষা দিচ্ছেন, তার থেকে দীক্ষা গ্রহণ করে, কোনো চিন্তা নেই। তো একজন ভক্ত এরকম বিভ্রান্ত হয়ে গেছে, ও আমার কাছে এসেছিল, তা বললাম তো বুঝতে পারছে না, তো ওর গ্রামে একটা দেবী ভর হয়, তো তার কাছে বলেছে, তখন সে বলছে যে তুমি যাকে প্রথম মনোনিবেশ করেছ সে তোমার নিজের গুরু, তোমার প্রকৃত গুরু, আর একজন যে তুমি শিক্ষা গুরু রূপে তাকে বরণ করো, একই গুরুত্ব, কিন্তু যাকে তুমি বরণ করেছ প্রথম মনে স্থির করে নিয়েছ উনি তোমার গুরু, তার থেকে দীক্ষা নাও। তো এইভাবে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এরকমই বলেছে, এখান থেকে বোঝা যায় প্রভুপাদ সেটা বলছেন, তাই আমাদের এরকমই স্থির করতে হবে। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গ প্রভাবে ওনার এক ভাই ছিল অন্নদা প্রসাদ, অনেক ভাই ছিল, তার মধ্যে একজন ছিল অন্নদা প্রসাদ, ভক্তিবীর ঠাকুরের সন্তান। তো উনি প্রভুপাদের বড় ভাই ছিলেন, অন্নদা প্রসাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের বড় ভাই দাদা। তো দেহ ত্যাগের ঠিক পূর্বেই ওনার খুব মাথা ধরে শির পীড়া হয়, যন্ত্রণা, কিছুতেই তিনি আর মুক্ত হতে পারেন না। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গিয়ে সেখানে হরিনাম শোনাতে হয়, খুব কীর্তন করেন, তাকে হরে কৃষ্ণ মহামন্ত্র শোনান, আর শোনাতে শোনাতে ওনার সম্পূর্ণ শির পীড়া চলে যায়, আর সঙ্গে সঙ্গে অলৌকিক ওনার কপালে রামানুজ সম্প্রদায়ের তিলক ফুটে উঠে, কার কপাল, ওই অন্নদা প্রসাদ দাদার কপাল। পরে উনি তার পূর্ব তখন ফুটে উঠে, তখন উনি পূর্ব জীবনের কথা বলছিল, কি বললেন না যে আমি পূর্ব জীবনে তোমার চরণে অপরাধ করেছি, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের চরণে, তাই তোমার সঙ্গে আমার অপরাধ ক্ষমা হবে, এই জন্য ভগবানের কৃপায় এই বাড়িতে তোমার দাদা রূপে আমি জন্মগ্রহণ করেছি, যাতে তোমার কাছ থেকে অপরাধ থেকে মুক্ত হতে পারি। তো পূর্বে আমি রামানু সম্প্রদায়ের ছিলাম, কিন্তু তোমার কাছে আমার অপরাধ হয়েছিল, যার ফলে আমাকে আবার জন্ম হতে হয়েছে। তো যদিও শুদ্ধ ভক্তের গৃহে আর তোমার মতো শুদ্ধ ভক্ত ভাই দাদারূপে জন্ম হতে পেরেছি, আমার অপরাধ ছিল, ক্ষমা করে দাও, সেখানে যেটা বলেছেন। সেভাবে উনি পরে সে অপরাধ থেকে মুক্ত হয়ে যান। আর ভক্তিবিনোদ ঠাকুর তখন আসেন, সব কথা অন্নদা প্রসাদকে বলেন, তারপরে অন্নদা প্রসাদ দেহত্যাগ করে, ক্ষমা চাওয়ার পরে দেহত্যাগ হয়েছে, শিরপীড়া চলে গেছে। তারপরে উনি যে বৈষ্ণব ছিল সেটাও রামানুজ বৈষ্ণবের, সেটাও প্রস্ফুটিত হয়েছে, উনি পূর্বের সব কথা খুলে বলেছে। তা আমাদের অপরাধ থাকলে কারো কাছে ওটা যতদিন মার্জন না হচ্ছে ভগবধামে যাওয়া খুব দুষ্কর, এটা খুব সাবধান। মহাপ্রভু তার মাতা সচ্ছী মাতাকেই মুক্ত করতে চাইলেন অপরাধ থেকে, অদ্বৈত আচার্যের চরণে হয়েছিল বলে, অদ্বৈত নয় দ্বৈত এইটুকু বলেছিল যে আমার ছেলেকে সব সাধু বানিয়ে পাঠিয়ে দিতাম, দ্বৈত অদ্বৈত তো নয় দ্বৈত এইটুকু শুধু খেলে বলেছে। তার মানে বৈষ্ণব অপরাধটা জ্ঞানে অজ্ঞানেও অপরাধ হয়ে যাবে, কত বড় মারাত্মক। এটা যেমন আগুন, বাচ্চা শিশু চিন্তা করে যে অজ্ঞান আছে আমি পোড়াবো না, এরকম অপরাধটা খুব এরকম মারাত্মক। তো সেজন্য বলা হচ্ছে যে অপরাধ যার চরণে হয় তার কাছে ক্ষমা চাইলে তাড়াতাড়ি মুক্ত হওয়া যায়, আর যদি না বুঝতে পারে সর্বদা হরিনাম করতে হবে এবং বৈষ্ণবদের গুণগান করতে হবে। যে মুখে আমরা অপরাধ করি সেজন্য প্রতিদিন গুরুমহারাজ বলছেন বৈষ্ণবদের গুণগান করো তাহলে অপরাধ থেকে মুক্ত হবে, বৈষ্ণব সেবা করো, বৈষ্ণব সেবা করলেও অপরাধ থেকে মুক্ত হবে। যত বেশি বৈষ্ণব সেবা করা যাবে, বহু বৈষ্ণবদের গুণগান করা যাবে প্রতিদিন, তাহলে পূর্বের সব অপরাধ থেকেও মুক্ত হবে। আর বেশি করে হরিনাম করতে হবে আর অনুশোচনা করতে হবে, যদি কেউ অনুশোচনা অনুতাপ না করে হবে না, অহংকার থাকলে হবে না। এই জন্য আমরা প্রতিদিন অনুতাপ করতে পারি যে আমি জানি না কোথায় জ্ঞান অজ্ঞান কত অপরাধ করেছি। এই জন্য গুরু মহাগজন প্রতিদিন গুরুচরণে পুষ্প দেওয়া উচিত, পরম্পরা সূত্রে তাদের চরণে পুষ্প সব বৈষ্ণবের কাছে যাবে। তো সেই জন্য আমরা গুরুদেব প্রভুপাদকে দেওয়ার সঙ্গে সঙ্গে মানসে আমরা স্মরণ করতে পারি যে হে অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ, আপনাদের চরণে আমি কখনো অপরাধ করেছি, জ্ঞানে অজ্ঞানে ক্ষমা করুন, এ পুষ্প দিতে হবে। সেজন্য প্রতিদিন গুরু প্রভুপাদ দিয়েও আর একটা ফুল, কিছু ফুল বা ফুল নেই মানসেও প্রতিদিন অনন্ত কোটি বৈষ্ণবকে চিন্তা করে পুষ্প দিবেন, তাহলেও অপরাধ থেকে আস্তে আস্তে বোঝা যাবে যে আমার খণ্ডন হচ্ছে, আনন্দ আসছে, হরিনাম করে ভালো লাগছে, তখন বোঝা যাবে, ভগবানের সেবা করতে উৎসাহ পাচ্ছি, তখন বোঝা যাবে যে না আগে পাচ্ছিলাম না, তো হয়তো অপরাধ ছিল। এই ফুল দিলেও সেজন্য প্রতিদিন আমরা ফুল দিই গুরু চরণে আর বৈষ্ণব চরণে, কিছু নেই মানুষেও দিতে পারে প্রতিদিন, সেটাও ভগবান গ্রহণ করেন, বৈষ্ণব গ্রহণ করেন। এভাবে আমরা ভক্তি সিদ্ধান্ত ঠাকুর তিনি এটাই বিশেষ গুরুত্ব দিতেন যে গুরু পূজা যেটা ইস্কনে প্রভুপাল সেটাই গ্রহণ করেছেন। এখানে যদি গৌড়ীয় মঠে গুরু পূজা করেন না, হয়তো ব্যাস পূজা দিনেই করে গুরুদেব, প্রতিদিন হয়তো হয় না, কিন্তু ভক্তি সিদ্ধান্ত ঠাকুর চাইতেন প্রতিদিন গুরু পূজা হোক, যেটা ইস্কন প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাল, তিনি সারা বিশ্বে এটা অনুমোদন করে গেছেন, প্রচার হচ্ছে এখন। আমাদের গুরুদেব সেটাকে খুব দৃঢ়ভাবে ধরে রেখেছেন, অনেক ইস্কন প্রভুপাদ শিষ্যরা এটাকে পছন্দ করে না, কিন্তু গুরু মহাপ্রভু বলছিলেন প্রভুপাদ কেন এটাকে প্রচলন করেছেন ভক্তি সিদ্ধান্ত ঠাকুর, সেজন্য গুরু তার শিষ্য থেকে যদি পুষ্প গ্রহণ করবে এবং তার অপরাধ থেকে সে মুক্ত হতে পারবে। সেজন্য আমরা গুরু নিজে যদি ভাবি আমি গুরু তাহলে অসুবিধা, তো গুরু সে প্রভুপাদের প্রতিনিধিত্ব করছে ভাবনা নিয়ে, সে পুষ্প গ্রহণ করবে প্রতিনিধি হিসাবে পরম্পরাকে দেওয়ার জন্য। সেই জন্য গুরু মহারাজের শিক্ষাগুলি খুব পূর্ব আচার্যদের মতকে খুবই প্রতিষ্ঠা করা পন্থা। এই জন্য আমরা এভাবে দেখছি যে আমাদের গুরু মহারাজ সর্বদা বৈষ্ণব মানে কোন সমালোচনা উনি পছন্দ করেন না। কেউ এসে যদি কারো নামে বলে, মানে বললে অন্য কিছু বলো, এটা আমাকে অপরাধী করাচ্ছ কেন? তুমি তো অপরাধ করছো আর আমাকে অপরাধ করাচ্ছ। তো এটাই তার গুরু মহারাজ বলছে যে জয়পিতা মহারাজ কখনো কারো নামে তার জীবনে অপরাধ করেন, বৈষ্ণব নিন্দা করেন। জয় গুরু মহারাজ কি সেরকমই সমস্ত গুরু ভাইরা একবারকে স্বীকার করেছে। এটাই হচ্ছে বৈশিষ্ট্য। তো আমরা সেরকম একটা সদ্গুরু আশ্রয় পেয়েছি, আমার প্রভুপাদের প্রিয়জন, তার সমস্ত শিষ্যরাই প্রিয়, সবাই আমাদের শিক্ষাগুরু, দীক্ষাগুরু, শিক্ষাগুরু অভিন্ন, কোনো পার্থক্য নেই। সব গুরুদেরকেই, প্রভুপাদের প্রতিনিধিদেরকেই সম্মান করা আমাদের পরম কর্তব্য। তাদেরকেও কৃপা, তাদের গুণগানও আমাদের করা উচিত, তাদের চরণে অপরাধ না হয় সেটাও চেষ্টা করতে। এটা ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের বৈষ্ণব অপরাধ না হয় তার একটা বিশেষ শিক্ষা উনি দিতেন। সেজন্য মুক্তির কারণ এটাই, গুরুদেবের চরণে ফুল দেওয়া, বৈষ্ণবদের চরণে পুষ্প দেওয়া, তাদের স্মরণ করা, তাদের গুণাবলী কীর্তন করা, অনুশোচনা করা, তাহলে আমরা মুক্ত হতে পারব। এই জন্য গৌরাঙ্গন স্বামী মহারাজ বলতেন যে চাপাল গোপাল যিনি দেবকী নন্দন দাস, পরে দীক্ষা প্রাপ্ত হয়ে নামকরণ হয়েছে, যিনি শিবাস ঠাকুরের চরণে অপরাধ করেছিলেন, পরে মহাপ্রভুর নির্দেশে শিবাসের চরণে ক্ষমা চেয়ে মুক্ত হয়েছিলেন, এবং তিনি পরে পুরুষোত্তম দাস নিত্যানন্দ প্রভুর যে অধস্ত বা শিষ্য এরকম তাতে দীক্ষা প্রাপ্ত হয়েছিলেন, দেবকী নন্দন দাস নাম হয়েছিল এই চাপাল গোপালের। তো উনি বৈষ্ণব বন্দনা বড় একটা বৈষ্ণব রচনা করেছেন, আর একটা ছোট আছে, বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গুণ প্রথমে বন্দনা করি সবার রচনা। এই বৈষ্ণব বন্দনাটা ডেলি আমাদের গাওয়া উচিত, নিজে সবার সামনে করা উচিত নেই, নিজে একটু এটা বন্দনা করা উচিত। বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গুণ প্রথমে বন্দনা করি সবার রচনা, নীলাচলবাসী যত মহাপ্রভুর গণ ভূমিতে পড়িয়া বন্ধু সবার রচনা। এইভাবে ঐকান্তিক ভাবে করতে হবে, অহংকারী হয়ে নয়, দৈন্য ভাব নিয়ে করতে হবে। নবদ্বীপবাসী যত মহাপ্রভুর গণ, মহাপ্রভুর ভক্ত, নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত, সবার চরণ বন্ধু হইয়া অনুরক্ত, মহাপ্রভুর ভক্ত যত প্রৌঢ় দেশে স্থিতি, সবার চরণ বন্ধু করিয়া আপনতি, যে দেশে যে দেশে বৈশে গৌরাঙ্গের গণ, উর্ধবাহ করি বন্ধু সবার চরণ, হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণে বন্ধু দন্তে করি ঘাস, ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে, এবে তো পুরাণে গুণ তাই দেবা শুনে, মহাপ্রভুর বন সপতিত পাবন, তাই লোভে মহা মুই পাপি লইনু শরণ, বন্দনা করিতে মুই কত শক্তি ধরি, তম বুদ্ধি দুষে মুই তম মাতৃ করি, তথাপি মুখের ভাগ্য মনের উল্লাস, দুষ্কমি মহাদমে করণি যোগাস, সর্ববাঞ্ছা সিদ্ধি হয় যম বন্ধ ছুটে, জগতে দুর্লভ হইয়া প্রেমন লুটে, মনের বাসনা পূর্ণ চালাতে হয়, দেবকী নন্দন দাস এই লোভে কয়। মনের বাসনা পূর্ণ সব চালাতে, তম বুদ্ধি দুষে মই দম্ভ মাত্র করি, তার মানে এই দম্ভ যদি থাকবে, কোথা থেকে উৎপত্তি? তমগুণ থেকে, রজগুণ থেকে, আমার অহংকার বাড়ে, আমি খুব সুন্দর, আমি খুব ধনী, আমি পণ্ডিত, আমি উচ্চকুলে জন্ম, এই যে ভাব আমাদের মধ্যে জাগে, তম বুদ্ধি দুষ্যময়ী দম্ভ মাত্র করি, তথাপি মুখের ভাগ্য মনের উল্লাস। তো এই জন্য আমাদের বৈষ্ণবদের কাছে এরকম প্রার্থনা, প্রতিদিন ফুল দিয়ে বা বসে স্মরণ করা উচিত, প্রতিদিন কিছু বন্দনামূলক শ্রবণ কীর্তন স্মরণ বন্দন, বন্দনামূলক কিছু শ্লোক, গুণমহিমা বৈষ্ণব কৃষ্ণের মহাপ্রভু, সেগুলো আমাদের উচ্চারণ করলে ভালো, মঙ্গল হবে। তো ভক্তি সিদ্ধান্ত ঠাকুর অপ্রকটের সময় তার আগে উনি ওই যে শ্রীরূপ মঞ্জরী পদ অবনীল সম্পদ এই গানটাই গাইতে গাইতে শ্রবণ করতে করতে শিশুরা গিয়েছেন, উনি গাইছিলেন, তারপরে অপ্রকট লীলা করেছিলেন। ভক্তি সিদ্ধান্ত সরোজ ঠাকুর কি উনি রূপানুগ গৌড়ীয় বৈষ্ণব শিক্ষা ধারা, এটাই রূপ গোস্বামীর আনুগত্যে ভজন করেছেন সেটা উনি দেখিয়ে দিয়ে গেছেন।
এই গানটা বহু কার ওনার
নর্তন দাস ঠাকুর লিখেছেন। শ্রীরূপ মঞ্জরি পদ আবানের সুষম পদ আছে আমাদের ভক্তিগীতে সঞ্চয়ন আছে, গাইবে সুন্দর লাগে। ঠিক আছে, ভোগ লেগে গেছে তো এই গানটা গাইতে পারে শিবাস। আজকে ওনার স্মরণ করে প্রকট হয়েছিল। জয় ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাতি।